বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 8 অক্টোবর, 23 আশ্বিন এবং ফেরসে 16 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। ইউরোপে ইরানের বিভিন্ন কূটনৈতিক মিশনে সহিংসতাকামীদের হামলা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন, এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন। এরপর রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান, তারপর কথাবার্তা, প্রান্তিক আয়োজনে থাকবে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান, হস্তক্ষেপমূলক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান। ট্রাক বিস্ফোরণে রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত, আগাম পরমাণু হামলার আহ্বান থেকে পিছু হটলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইসলাম প্রচারের কারণে দেশের আলেম ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য। এবং কলকাতায় দুর্গাপূজার কার্নিভালকে সরকারি টাকায় মৎসব বলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইউরোপীয় পার্লামেন্টের ইরান বিষয়ক একটি প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানআনি ওই প্রস্তাবকে হস্তক্ষেপমূলক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, ইউরোপের পক্ষ থেকে ইরানি জনগণের উপর বিধিনিষেধ আরোপের যে কোনো প্রচেষ্টার উপযুক্ত জবাব দেবে তেহরান। কানানি শুক্রবার এক বিবৃতিতে বলেন, প্রস্তাবটিতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন ও পক্ষপাতমূলক অনুমান করা হয়েছে, কাজেই ইরানের দৃষ্টিতে এটি বাতিল এবং এর কোনো মূল্য নেই। ইউরোপীয় পার্লামেন্টে বৃহস্পতিবার একটি প্রস্তাব আনা হয় যেখানে ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগের কথা উল্লেখ করে ইরানের যেসব কর্মকর্তা কথিত বিক্ষোভ দমনে ভূমিকা রেখেছেন তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়। ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উস্কানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম। কোপেনহেগেনের ইরান দূতাবাসে এক সশস্ত্র ব্যক্তির হামলার সময় নিরাপত্তা ব্যবস্থা শিথিল থাকার কারণে তেহরানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক শুক্রবার ড্যানিশ রাষ্ট্রদূতকে তার দপ্তরে ডেকে পাঠান। এ সময় কোপেনহেগেনে ইরান দূতাবাস ও ইরানি কূটনীতিকদের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তেহরানের তীব্র অসন্তোষের কথা ড্যানিশ রাষ্ট্রদূতকে জানানো হয়। তাকে বলা হয় ভিয়েনা কনভেনশন অনুযায়ী এ ব্যাপারে ডেনমার্ক সরকারের দায়িত্ব অত্যন্ত পরিষ্কার। তেহরান আশা করছে ড্যানিশ সরকার বিদেশি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার ব্যাপারে নিজের প্রতিশ্রুতি পালন করবে। এ সময় ড্যানিশ রাষ্ট্রদূত কোপেনহেগেনের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর ইরান দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি ইরানের প্রতিবাদের কথা যত দ্রুত সম্ভব কোপেনহেগেনে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। গতকাল কোপেনহেগেনে সশস্ত্র এক হামলাকারী অবৈধভাবে ইরান দূতাবাসে অনুপ্রবেশ করে রাষ্ট্রদূতের উপর হামলা চালায়। ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী সেতুতে ট্রাক বিস্ফোরণের ফলে সেতুর অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ন্যাশনাল অ্যান্টি টেরোরিজম কমিটি আজ এ তথ্য জানিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৬টার দিকে এই বিস্ফোরণ ঘটে। ট্রাক বোমা বিস্ফোরণের পর পাশের রেল সেতু দিয়ে যাওয়া একটি মালবাহী ট্রেনের ৭টি বগিতে আগুন ধরে যায়। এসব বগিতে তেল বহন করা হচ্ছিল। ক্রিমিয়ার ব্রিজের উপর হামলার বিষয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, তবে ভিডিওটির যথার্থতা যাচাই করা যায়নি। ভিডিওতে দেখা যায় ট্রেনের কয়েকটি জ্বালানি ট্যাঙ্কে আগুন জ্বলছে এবং রাস্তার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিবহন মন্ত্রী নিকোলাই লুকাশেনকো জানিয়েছেন, সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপাতত সেখানে ফেরি সার্ভিস চালুর চিন্তা করা হচ্ছে। ১৯ কিলোমিটার দীর্ঘ এ সেতুটি কেটস প্রণালীর উপর দিয়ে ক্রিমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। এই সেতুতে রয়েছে একটি রেললাইন এবং সাধারণ যানবাহন চলাচলের আলাদা রাস্তা। সেতুটি ২০২০ সালে পূর্ণাঙ্গভাবে চালু করা হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালাতে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর প্রতি যে আহ্বান জানিয়েছেন তার তীব্র জবাব দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বলেছেন, কিয়েভ সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, জেলেনস্কি রাশিয়ায় হামলা চালানোর যে আহ্বান জানিয়েছেন তা থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে যে ইউক্রেনের সামরিক অভিযান জরুরি হয়ে পড়েছিল। জেলেনস্কি গতকাল অস্ট্রেলিয়ার একটি থিঙ্ক ট্যাঙ্কে ভিডিও কলে যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় নেটো জোটের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের যে হুমকি দিচ্ছে তা প্রতিহত করার জন্য নেটোর উচিত রুশ পরমাণু স্থাপনাগুলোতে আগাম হামলা চালানো। জেলেনস্কি দাবি করেন, নেটো যদি আগে কাজ না করে তাহলে তাকে রাশিয়ার পক্ষ থেকে পরমাণু হামলার শিকার হতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিক্রিয়ায় কিয়েভ সরকারের প্রতি ওয়াশিংটনের ব্যাপরোয়া সমর্থনের ব্যাপারে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, যখন পরমাণু অস্ত্র ব্যবহারের কথা উঠবে তখন রাশিয়া চুপচাপ বসে থাকবে না এবং এ ব্যাপারে কিয়েভের ব্যাপরোয়া আচরণ মুখ বুজে সহ্য করবে না। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেভাগে পরমাণু হামলার ব্যাপারে তার হুমকি থেকে পিছু হটেছেন। তিনি দাবি করেছেন তার বক্তব্য ভুলভাবে অনুবাদ করা হয়েছে। জেলেনস্কি দাবি করেন, তিনি রাশিয়ার উপর নেটো বাহিনীর আগেভাগে পরমাণু হামলার হুমকি দেননি, বরং তিনি বলতে চেয়েছেন রাশিয়ার উপর অগ্রিম নিষেধাজ্ঞার কথা। ব্রিটিশ মালিকানাধীন প্রচার মাধ্যম বিবিসি এই ব্যাখ্যা তুলে ধরেছে। বিবিসিকে জেলেনস্কি বলেন, আমি হামলার কথা বলিনি, বরং প্রতিরোধমূলক লাথির কথা বলেছে। একই ব্যাখ্যা দিয়েছেন জেলেনস্কির মুখপাত্র সের্গেই নিকোফোরভ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুঃখের বিষয়ে শুধুমাত্র ইসলাম প্রচারের কারণে আমাদের আলেম ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে। বিশিষ্ট আলেম সর্বজন শ্রদ্ধেয় মানুষদের কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। এসব আমরা ভুলে যাইনি, ভুলে যেতে পারি না। ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
জাতীয়তাবাদী ওলামা দলের 43তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুঃখের বিষয় শুধুমাত্র ইসলাম প্রচারের কারণে আমাদের আলেম ওলামাদেরকে কারাগারে আটকে রাখা হয়েছে। বিশিষ্ট আলেম সর্বজন শ্রদ্ধেয় মানুষদের কারাগারে নিয়ে নির্যাতন করা হয়েছে। এসব আমরা ভুলে যাইনি, ভুলে যেতে পারি না। ওলেবা দলের প্রতিষ্ঠার লক্ষ্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওলেবা দল প্রতিষ্ঠা করেছিলেন কারণ এদেশের বেশিরভাগ মানুষই ইসলাম ধর্মে বিশ্বাসী, তাদের সম্মান দেওয়ার জন্য সংবিধানে বিসমিল্লাহির রহমানের রহিম যুক্ত করেছিলেন। বাংলাদেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়, তারা ধর্মীয় আচরণ মেনে চলে। বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে, এমনটি উল্লেখ করে মহাসচিব বলেন, আমরা সরকারে থাকা অবস্থায় মসজিদ ভিত্তিক পাঠাগার নির্মাণ করেছিলাম এবং ইমামদের ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে মন্দিরে পাঠাগার নির্মাণ করা হয়েছিল। কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ আমরাই নিয়েছিলাম। এ সময় বিএনপি মহাসচিব বলেন, হেফাজতে ইসলামকে সরকার কথা দিয়েছিল তাদের নেতাদের আলেম ওলেমাদের মামলা তুলে নেবে এবং মুক্ত করে দেবে। সরকার কথা রাখেনি, উল্টো আলেম ওলেমাদের কিভাবে নাজেহাল করা যায়, তাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করা যায়, নাটক সাজিয়ে মিথ্যা মামলা দেওয়া যায়, এসব ফন্দি ফিকির করছে। বিরোধীদের দমন করতে 35 লাখের বেশি মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এমনটি দাবি করে মির্জা ফখরুল বলেন, যদি সরকার হুকুম না দেয় পুলিশ কিছু করতে পারে না, এজন্য দায়ী শেখ হাসিনা, সম্পূর্ণ দায় সরকারের, যারা বেআইনি হুকুম দিয়ে এই কাজগুলো করাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে বাংলাদেশের যে সমস্যা এটা শুধুমাত্র মুসলমান হিন্দু খ্রিস্টান বা বৌদ্ধ ধর্মের মানুষের নয়, এই সমস্যা গোটা জাতির। আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি, দেশে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, দেশে চলছে শুধুমাত্র লুটপাট আর দুর্নীতি। আমাদের সামনে এখন একটাই পথ, তা হচ্ছে এই সরকারকে সরিয়ে দেওয়া। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু এই সরকারকে পরাজিত করা যাবে না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দুর্গাপূজার কার্নিভালকে কেন্দ্র করে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী একে সরকারি টাকায় মৎস্য বলে কটাক্ষ করেছেন। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দুর্গাপূজার কার্নিভালকে কেন্দ্র করে বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একে সরকারি টাকায় মৎস্য বলে কটাক্ষ করেছেন। আজ শনিবার বিকেলে কলকাতার রেড রোডে কার্নিভাল মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট জনেরা। এছাড়া বিদেশের অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কার্নিভালে বিভিন্ন পুজো মণ্ডপের প্রতিমা, ট্যাবলো, অন্যান্য কারুকার্য প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গত বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ির মাল নদীতে দুর্গা প্রতিমা বিসর্জনের সময় আচমকা হড়পাবানি বিপর্যয়ের সৃষ্টি হয়, 8 জনের মৃত্যু হয়। সেই ঘটনাকে উল্লেখ করে বিজেপি বিধায়ক ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ বলেন,
সংবেদনশীলতা কাজ করেন তারা কেউ সরকারি টাকায় মমতা ব্যানার্জির এই নাচন কুদন দেখতে যাবেন না,
বলছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। অন্যদিকে আজ শনিবার সকালে সাবেক এমপি ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী কবির সুমন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে রেড রোডে দুর্গাপূজার কার্নিভাল বাতিল করে দেওয়ার আবেদন জানিয়ে ফেসবুক পোস্ট করেন। তিনি এতে লেখেন, আমি তোমার বিরোধী নই, স্বনির্বন্ধ অনুরোধ, মাননীয়া মালবাজারের অকাল মৃত ও তাদের শোকবিহ্বল পরিবারবর্গের কথা ভেবে তুমি আজকের কার্নিভাল বন্ধ রাখো। কার্নিভালের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বামমনস্ক চলচ্চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও। কিন্তু বিশিষ্ট ব্যক্তিদের অনুরোধে সাড়া না দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার রেড রোডে ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে দুর্গাপূজার বিশেষ কার্নিভাল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর হামলায় অন্তত 4 ফিলিস্তিনি শহীদ এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। পশ্চিম তীরের উত্তর অংশে গত 24 ঘন্টায় এ হতাহতের ঘটনা ঘটে। ইহুদিবাদী সেনারা আজ খুব ভোরে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায়। এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়। ইসরায়েলি কয়েকটি হেলিকপ্টার খুব নিচু থেকে শরণার্থী শিবির এবং আশেপাশের এলাকা লক্ষ্য করে ব্যাপক গুলি চালায়। এ সময় সাংবাদিক এবং হাসপাতাল কর্মী ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে ও এলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি। এছাড়া ইহুদিবাদী বাহিনীর আগ্রাসনের খবর সংগ্রহ করতে আসা একদল সাংবাদিকের উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। সকালের অভিযানে 17 বৎসরের 2 কিশোর ঘাড়ে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং এ সময় 11 জন আহত হয়। এছাড়া কালকিলিয়া ও রামাল্লা শহরে 14 এবং 17 বৎসরের আরও 2 তরুণকে ইসরায়েলি সেনারা হত্যা করে। এসব আগ্রাসনে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্স্থাপন করতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল চলতি মাসে দামেস্ক সফরে যাচ্ছে। 1 দশকেরও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সম্পর্কে অচলাবস্থা বিরাজ করার পর এ উদ্যোগ নেওয়া হচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। সম্প্রতি ইউরোপে ইরানের কয়েকটি কূটনৈতিক মিশনে হামলার প্রতিবাদে ইরান সরকার তেহরানে ইউরোপের কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে। এই সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সাম্প্রতিক দিনগুলোতে ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ইরান সরকার তেহরানে ইউরোপের কয়েকটি দেশের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়েছে। গতকাল শুক্রবার কোপেনহেগেনে সশস্ত্র এক হামলাকারী অবৈধভাবে ইরান দূতাবাসে অনুপ্রবেশ করে রাষ্ট্রদূতের উপর হামলা চালায়। হামলাকারী দূতাবাস অঙ্গনে ঢুকে অস্ত্র দেখিয়ে ত্রাস সৃষ্টি করে এবং পার্কিংয়ে থাকা গাড়িগুলোর ক্ষতি করে। এছাড়া সম্প্রতি লন্ডন, প্যারিস, ব্রাসেলস, স্টকহোম ও ডেনমার্কে অবস্থিত ইরানের কূটনৈতিক মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। গত 25 সেপ্টেম্বর ইরানের সরকার বিরোধী বিক্ষোভের অজুহাতে ফ্রান্স ও ব্রিটেনে ইরানি দূতাবাসে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি হামলা চালায়। লন্ডনে ইরানের বিপ্লব বিরোধীরা ব্যাপক ত্রাস সৃষ্টি ও ভাঙচুরের চেষ্টা চালালে তারা স্থানীয় পুলিশ প্রশাসন ও নামাজরত মুসল্লিদের পক্ষ থেকে প্রতিরোধের সম্মুখীন হয়। ইরানের বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলার একই সময়ে ইউরোপের বিভিন্ন দেশে ইরানি কূটনৈতিক মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের উপর পাশ্চাত্যের রাজনৈতিক চাপ সৃষ্টির পাশাপাশি সরকার বিরোধীদের উস্কানি দেওয়ার কারণে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হয়েছে। পাশ্চাত্যের উস্কানি ও পরোক্ষ সমর্থনের কারণেই ইউরোপে ইরানি মিশনগুলোতেও হামলার ঘটনা ঘটছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি গতরাতে ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনে হামলার কথা উল্লেখ করে বলেছেন, এসব সহিংস ঘটনার পেছনে পাশ্চাত্যের রাজনৈতিক সমর্থন ও সম্পর্কের যোগসূত্র রয়েছে। ইউরোপে ইরানি কূটনৈতিক মিশনগুলোতে এমন সময় হামলার ঘটনা ঘটল যখন ইউরোপীয় সরকারগুলো এসব স্থাপনার নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। 1961 সালে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিদেশি যে কোনো কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে সরকারগুলো বাধ্য। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হামলা প্রতিহত করার ক্ষেত্রে ডেনমার্ক পুলিশের আচরণ থেকে বোঝা যায় আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষায় তারা কোনো পদক্ষেপ নেয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কূটনৈতিক মিশনগুলোতে হামলা ইউরোপে ইরান বিরোধী বেআইনি কর্মকাণ্ডের নতুন কৌশল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপথে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদেরকে আগামী নির্বাচনের নিরপেক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে প্রজাতন্ত্রের কর্মের কাঙ্ক্ষিত মান ও আদর্শকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সাথে বৈঠকে স্বাগত বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আপনারা এমন কিছু করবেন না যাতে জনগণ ভাবতে পারে যে আপনারা কোনো একটি দলের পক্ষে কাজ করছেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন,
নির্বাচন কমিশন কিন্তু এবার শক্ত অবস্থানে থাকবে। আপনাদেরকে আচরণবিধি মেনে এবং আপনাদের উপর যে অর্পিত দায়িত্ব সরকারি কর্মচারী হিসেবে, দলীয় কর্মী হিসেবে নয়, সেই দায়িত্ব পালন করতে হবে, আমরা সেটা পর্যবেক্ষণ করব।
এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীতে এক সমাবেশে আবারও বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না, তাই সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে দিয়ে একটি নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে।
নির্বাচন এখানে তখনই হবে না যতক্ষণ পর্যন্ত না এখানে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। তাই আমরা খুব স্পষ্ট করে বলেছি, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং ক্ষমতা হস্তান্তর করতে হবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে। সংসদ বিলুপ্ত করতে হবে, বাতিল করে দিতে হবে এবং নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে সেই সরকার একটা নতুন নির্বাচন কমিশন গঠন করবে। নতুন নির্বাচন কমিশন গঠন করার মধ্যে দিয়ে একটা পার্লামেন্ট নতুন করে গঠন করা হবে।
অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না, বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের ষড়তান্ত্রিক জিয়াউর রহমান এবং এরশাদ নিজেদের স্বার্থে দখলকৃত ক্ষমতাকে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য সংবিধান সংশোধন করেছিল। সংবিধানের সেই সমস্ত সংশোধনী দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে, এখন সেই জায়গায় ফেরত যাবার আর কোনো সুযোগ নেই। বিবৃতিতে ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি নেতারা নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান নিয়ে তাদের অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও বেআইনি বক্তব্য প্রদান করছে। তাদের উদ্দেশ্য একটি অগণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, আর সেজন্যই তারা নির্বাচন নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপতৎপরতা চালাচ্ছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা আধুনিক ইরানের বেশ কজন গণিতবিদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
শ্রোতাবন্ধুরা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের গত পর্বে আমরা বর্তমান ইরানের খ্যাতনামা শিক্ষাবিদ ও গণিতবিদ মারিয়াম মির্জা খানের সাথে সামান্য পরিচয় করিয়ে দিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে তাঁর সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। শিশুকালের অবস্থা বর্ণনা করতে গিয়ে মারিয়াম মির্জা খানি বলেছেন, ইরানে আমার জন্ম এবং এখানেই বেড়ে উঠেছি। আমার পরিবারের সদস্যদের মধ্যে বিজ্ঞানী বলতে কেউ ছিল না, কিন্তু আমি আমার বড় ভাই, যিনি বিজ্ঞান ও গণিত শাস্ত্রে খুবই দক্ষ ও আগ্রহী ছিলেন, তার কাছ থেকে আমি গণিতের অনেক কিছু শিখেছি। মারিয়াম মির্জা খানি নারীদেরকে পরামর্শ দিয়ে বলেছেন, তোমরা স্বাধীন থাকার চেষ্টা করো এবং নিজের পছন্দ কিংবা আগ্রহের বিষয়গুলোকে গুরুত্ব দাও। আমি দেখেছি একসময় ইরানের টেলিভিশনে মেরি কুরি ও হেলেন ক্লাবের মতো ব্যক্তিত্ববান ও প্রভাবশালী নারীদের বিষয়ে অনুষ্ঠান সম্প্রচারিত হতো। আমি লেখক হওয়ার স্বপ্ন দেখতাম এবং বিভিন্ন ধরনের গল্প, কাহিনী ও ইতিহাসের উপর পড়াশোনা করতাম, কিন্তু এক পর্যায়ে গণিতের দিকে ঝুঁকে পড়ি।
মারিয়াম মির্জা খানি তেহরানের ফারজানেগান এলাকায় একটি হাই স্কুলে পড়ালেখা করা অবস্থায় ১৯৯৪ সালে হংকং এবং ১৯৯৫ সালে কানাডা বিশ্ব গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি ছিলেন প্রথম ইরানি ছাত্রী যিনি বিশ্ব গণিত অলিম্পিয়াডে অংশ নেন এবং তিনিই প্রথম ইরানের গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছিলেন। মারিয়াম মির্জা খানি স্কুল জীবনেই উজ্জ্বল প্রতিভার স্বাক্ষর রাখেন। এরপর তিনি ইরানের বিখ্যাত শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। আরও উচ্চশিক্ষার জন্য তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। সেখানে তিনি প্রফেসর ম্যাকমুলেনের তত্ত্বাবধানে থেকে পড়াশোনার কাজ চালিয়ে যান এবং গণিতের বিভিন্ন শাখায় তিনি ব্যাপক আগ্রহী হয়ে পড়েন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন।
এরপর খুব অল্প সময়ের মধ্যে ২০০৫ সালে মার্কিন বিজ্ঞান বিষয়ক সাময়িকী পপুলার সায়েন্সের পক্ষ থেকে ১০ জন সেরা তরুণ প্রতিভাবানদের মধ্যে একজন হিসেবে মারিয়াম মির্জা খানি নির্বাচিত হন। গণিতেও তিনি সেরা ব্যক্তিত্ব হিসেবে বিশেষ সম্মান অর্জন করেন। এছাড়া তিনি ২০১৩ সালে ম্যাথমেটিক্যাল সোসাইটি অব আমেরিকা থেকে ক্যালি অ্যাওয়ার্ড এবং ২০১৪ সালে গণিতের নোবেল খ্যাত ফিল্ডস মেডেল পদক পান। বিজ্ঞানের মূল বিষয়ে গবেষণা এবং অব্যাহতভাবে কৃতিত্ব অর্জনের জন্য প্রথম ইরানি নারী হিসেবে ২০১৬ সালের মে মাসে মার্কিন ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস বা নাসের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৮ সাল থেকে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। অধ্যাপনার সাথে সাথে তিনি গণিতের উপর আরও ব্যাপক গবেষণাও চালিয়ে যান। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়েও শিক্ষাদান করেন। মারিয়াম মির্জা খানি ২০০৯ সালে গণিতে অসামান্য কৃতিত্বের জন্য ব্লুমেন্থল পুরস্কার জিতেছিলেন।
মারিয়াম মির্জা খানির পুরস্কার প্রাপ্তির বিষয়ে ম্যাথমেটিক্যাল সোসাইটি অব আমেরিকার জারি করা এক বিবৃতিতে বলা হয়েছিল, গণিতে ব্যতিক্রমী সৃজনশীলতা, একটি উদ্ভাবনী ডক্টরাল থিসিস এবং হাইপারবোলিক জ্যামিতি থেকে অটোমরফিক ফর্ম ও সিমপ্ল্যাটিক জ্যামিতির উপর নতুন তত্ত্ব দাঁড় করানোর কারণে তাকে পুরস্কৃত করা হয়েছে। এই তিনটি জ্যামিতিক পদ্ধতিকে সমন্বয় করার কৌশল তিনি বের করেন। উল্লেখ্য, হাইপারবোলিক জ্যামিতিতে একক রেখাগুলোতে ইউক্লিডিয়ান জ্যামিতিতে একক সরল রেখার সমান বৈশিষ্ট্য রয়েছে। হাইপারবোলিক জ্যামিতির জগৎটা একেবারেই অন্যরকম। হাইপারবোলিক জ্যামিতিতে সমান্তরাল রেখা মিশে যায়, আবার সরল রেখা দেখায় আঁকা বাঁকা। সে কারণে খুবই জটিল এই হাইপারবোলিক জ্যামিতির দুনিয়াটাকে দেখা হয় গণিতের আয়নায়।
গণিতবিদদের মধ্যে মারিয়াম মির্জা খানি এজন্য অনন্য বৈশিষ্ট্যের অধিকারী যে তিনি ছিলেন অদম্য ইচ্ছাশক্তির অধিকারী। তিনি গবেষণার ক্ষেত্রে সবচেয়ে কঠিন সমস্যা ও প্রশ্নগুলোকে গভীর অধ্যবসায়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করতেন। বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষক কার্টিস ম্যাকমুলেন তাঁর সম্পর্কে বলেছেন, গণিতের যে কোনো বিষয় তার সামনে এলেই তিনি এর নাড়ি নক্ষত্র উদ্ধারের জন্য উঠে পড়ে লাগতেন এবং শেষ না করা পর্যন্ত তিনি ক্ষান্ত হতেন না। প্রকৃতপক্ষে মারিয়া মির্জা খনি যেমন ছিলেন দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী, আবার একই সাথে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। উদাহরণস্বরূপ, গণিতের যে কোনো জটিল সমস্যা সমাধানে তার অবদান সম্পর্কে কেউ কিছু জিজ্ঞাসা করলে তিনি খুবই সরল মনে বলতেন, সত্যি বলতে কি, ওই বিষয়ে সমস্যা সমাধানে আমার অবদান তেমন কিছু নয়। তিনি নিজেকে বড় করে তুলে ধরতে না চাইলে অন্য গণিতবিদরা গণিত সমস্যার সমাধানে মারিয়া মির্জা খনের দক্ষতার জন্য ঠিকই তাঁর প্রশংসা করতেন।
মির্জা খনির সহকর্মী ও শিকাগোতে অবস্থানকারী গণিতবিদ অ্যালেক্স এক্সিন তার সম্পর্কে বলতেন, হাইপারবোলিক জ্যামিতিক আকৃতির পৃষ্ঠের ওপর লোপস গণনা সম্পর্কে তার পিএইচডি থিসিস ছিল খুবই আকর্ষণীয় ও বিস্ময়কর, এবং গণিত বিষয়ক গ্রন্থগুলোতে তার এ সংক্রান্ত গবেষণার বিষয়টি অন্তর্ভুক্তির যোগ্য। যাই হোক, 2006 সালে মির্জা খনি জ্যামিতির একটি জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হওয়ায় তিনি সবার নজর কাড়েন। এছাড়া একটি বিলিয়ার্ড টেবিলে সাজানো বহুভুজ আকৃতির বলগুলোর গতিবিধি কি হবে কিংবা বলগুলো কোনটা কোন দিকে যাবে তা থেকে ধারণা পাওয়া ছিল কঠিন ব্যাপার। আজ থেকে 100 বছর আগে গণিতবিদরা এ সমস্যার একটা সহজ সমাধানের চেষ্টা করেছিলেন, তবে প্রায় 100 বছরে এই সমস্যার সহজ কোনো সমাধান মেলেনি। কিন্তু 2012 এবং 2013 সালে এসে মারিয়া মির্জা খনি তার দুজন সহযোগী সহ ওই সমস্যার সমাধান বের করেন।
এছাড়া 2013 সালে সাইমন্স স্কলার্স অ্যাওয়ার্ড বিজয়ী 13 জন ব্যক্তির মধ্যে মারিয়া মির্জা খনি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন গণিত শিক্ষকের নাম ছিল। 2014 সালে তিনি ফিল্ডস মেডেলস জিতেছিলেন, যা ছিল গণিতের সর্বোচ্চ সম্মাননা পুরস্কার। ফিল্ডস পদক অনূর্ধ্ব 40 বছর বয়সী 2, 3 বা 4 জন গণিতবিদকে প্রদানকৃত একটি পুরস্কার, যা প্রতি 4 বছর অন্তর আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় দেওয়া হয়। এটিকে গণিতের নোবেল হিসেবে দেখা হয়। তিনি ছিলেন প্রথম মহিলা গণিতবিদ এবং প্রথম ইরানি নারী যিনি ফিল্ডস মেডেলস জিতেছিলেন। তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব।
কথা হবে সে আসরেও। সবাই ভালো সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 8 অক্টোবর শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, জনগণ যাদের চায় তাদের ক্ষমতায় বসাতে হবে, ফখরুল দৈনিক কালের কণ্ঠ। ছাত্রলীগের 2 মামলায় ছাত্র অধিকারের 24 নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ, দৈনিক প্রথম আলো। ডিসিএসপিদের দল নিরপেক্ষ হয়ে কাজ করার নির্দেশ সিএসির, দৈনিক মানব জমিন। নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না, ওবায়দুল কাদের, দৈনিক যুগান্তর। 10 ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়, আমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, ক্রিমিয়া রাশিয়া সংযোগকারী সেতুতে বিস্ফোরণ, দাউদাউ করে জ্বলছে ট্রেনের কামরা, প্রকাশ্যে ভিডিও, দৈনিক আনন্দবাজার পত্রিকা। দিনরাত নিন্দা করেন রাহুল, সেই আদানিকেই ভাই সম্বোধন গেলটের, দৈনিক সংবাদ প্রতিদিন। দৈনিক সংবাদের ভিন্ন একটি শিরোনাম, কাশ্মীর সফর না করার নির্দেশ দিল আমেরিকা।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্রলীগের হামলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারামারির পর করা পৃথক দুটি মামলায় ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ আদেশ দেন। ১১ অক্টোবর ছাত্র অধিকারের ২৪ নেতাকর্মীর জামিন শুনানির দিন ধার্য করেছেন আদালত। আদালতের সরকারি কৌশলী হেমায়েতউদ্দিন খান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন। আসামি পক্ষের আইনজীবী মোজাহিদুল ইসলাম আদালতে বলেন, গ্রেপ্তার নেতাকর্মীদের কয়েকজন অসুস্থ, তাদের চিকিৎসা দেওয়ার জন্য আবেদন জানানো হলে আদালত কারাবিধি অনুযায়ী তাদের চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এর আগে শাহবাগ থানার পুলিশের পক্ষ থেকে ছাত্র অধিকার পরিষদের ২৪ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়।
দৈনিক কালের কণ্ঠে শিরোনামের খবরে বলা হয়েছে, এই সরকারকে সরানো ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে একটাই পথ খোলা, এই সরকারকে সরিয়ে দেব, কারণ তারা ইতিমধ্যে প্রমাণ করেছে তারা বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করছে। তারা নির্বাচন করতে চায়, আবার বলে আসেন না নির্বাচন করেন। কোন নির্বাচন করবে আপনারা? সেই ২০১৪-১৮ সালের নির্বাচন করবেন? নির্বাচন এখানে কখনই হবে না যতক্ষণ পর্যন্ত না এখানে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। ফখরুল বলেন, আমরা সকল রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলার চেষ্টা করছি, তাদেরও আমরা এই কাতারে আনার চেষ্টা করছি। সবার আগে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং ক্ষমতা হস্তান্তর করতে হবে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে। এরপর সংসদ বিলুপ্ত করতে হবে।
দৈনিক যুগান্তরের খবর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা ব্যক্তি বিশেষের খেয়াল খুশি মতো চলে না। বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের স্বৈরতান্ত্রিক জিয়াউর রহমান ও এরশাদ নিজেদের স্বার্থে দখলকৃত ক্ষমতাকে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য সংবিধান সংশোধন করেছিল। সংবিধানের সেই সমস্ত সংশোধনী দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের তার বিবৃতিতে বলেন, এখন সেই জায়গায় যাওয়ার আর কোনো সুযোগ নেই। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, এখন সংবিধান বিরোধী বক্তব্য যারা দিচ্ছে তারা একটি অগণতান্ত্রিক এবং অনির্বাচিত সরকার ব্যবস্থা দেখতে যায়।
দৈনিক মানবজমি লিখেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জেলা পর্যায়ে শীর্ষ কর্মকর্তাদের সার্বিক কর্মকাণ্ড কমিশন পর্যবেক্ষণে রাখবেন বলেও সতর্ক করেছেন তিনি। শনিবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মত বিনিময় সভায় এমন দিক নির্দেশনা দেন সিসি। এ সময় চার নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে ইসির মিডিয়া সেন্টারে সিসি সাংবাদিকদের বলেন, কোনো অবস্থাতেই নির্বাচন বিষয়ে কর্মকর্তাদের আচরণে এমন কিছু যাতে প্রতিফলন না হয়, যাতে জনগণ ভাবতে পারেন আপনারা একটি দলের পক্ষে কাজ করছেন। আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।
১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায় বলেছেন আমান। এই শিরোনামের খবরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেছেন, প্রস্তুতি নিন, নতুন কর্মসূচি আসছে। কাঁচপুর ব্রিজ, টঙ্গী ব্রিজ, মাওয়া রোড, আরিচা রোড, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সারা বাংলাদেশ বন্ধ করে দেবেন। এই বাংলাদেশ চলবে না, আগামী ১০ ডিসেম্বরের পর বাংলাদেশ চলবে খালেদা জিয়ার কথায়, এর বাইরে কারো কথায় দেশ চলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে সেগুনবাগিচায় আয়োজিত এক আলোচনা সভায় আমান এসব কথা বলেন।
এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, যে কোনো বিনিয়োগকারীকেই স্বাগত রাজস্থানে, সেই তিনি গৌতম আদানি বা মুকেশ আম্বানি হোক বা অমিত শাহর পুত্র জয় শাহ। এভাবে রাজস্থানে শিল্পের আহ্বান জানাতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে। শুক্রবারই রাজস্থানে 65,000 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা করেছেন আদানি। এক মঞ্চে দেখা গিয়েছে গেহলট আদানিকে, সেখানে আদানিকে ভাই সম্বোধনও করেছেন বর্ষীয় রাজনীতিক। স্বাভাবিকভাবেই এমন সুযোগকে হাতছাড়া করেনি বিজেপি। গেরুয়া শিবিরের খোঁচা, যেখানে রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতারা আদানি আম্বানিকে বিজেপির বন্ধু বলে খোঁচা মানেন, সেখানে গেহলটের এহেন আচরণ থেকে পরিষ্কার প্রতিপক্ষই এখন বন্ধু হয়ে গেছে কংগ্রেসের।
দৈনিক সংবাদ প্রতিদিনের ভিন্ন একটি খবরে বলা হয়েছে, ভারত সফর নিয়ে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করল আমেরিকা। ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ভারতে ঘুরতে গেলে আরও সতর্ক হতে হবে, আর জম্মু ও কাশ্মীরে একেবারেই যাওয়া চলবে না। অপরাধ ও সন্ত্রাসবাদের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই এই অ্যাডভাইজারি জারি করা হয়েছে বলে খবর। পর্যটকদের উদ্দেশ্যে মার্কিন বিদেশ দপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ধর্ষণ ও সন্ত্রাসবাদের মতো অপরাধের ঘটনা ভারতে বৃদ্ধি পাচ্ছে, তাই সেখানে আরও সতর্ক থাকতে হবে। ওই দেশের বিভিন্ন রিপোর্টেই তার উল্লেখ রয়েছে। পর্যটন কেন্দ্রগুলিতেও যৌন হেনস্থার মতো ঘটনা ঘটছে, সেই কারণে পর্যটকদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। জম্মু ও কাশ্মীরে ঘুরতে যাবেন না, ভারত পাকিস্তান সীমান্তের 10 কিলোমিটারের মধ্যে সংঘাতের আশঙ্কা রয়েছে, সন্ত্রাসবাদ এবং অশান্তির ঘটনা ঘটে সেখানে, সেখানে যে কোনো সময় সন্ত্রাসবাদী হামলা হতে পারে।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। শ্রোতাবন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। গত আসরে আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইরাক সরকারের প্রতি পশ্চিমা দেশগুলোর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র সরবরাহ সম্পর্কে কথা বলেছি। আজকের আসরে আমরা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে আগ্রাসী ইরাকি বাহিনীর প্রতি জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম এবং ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসির সমর্থন নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে যুদ্ধাস্ত্রের দিক দিয়ে ইরাক ইরানের চেয়ে অনেক গুণ এগিয়ে থাকার সত্ত্বেও 8 বছরের যুদ্ধে তেহরানের কাছে বাগদাদের শোচনীয় পরাজয়ের কারণ সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে শুধু যে তৎকালীন পরাশক্তিগুলো এবং ইউরোপীয় দেশগুলোই ইরাকের পাশে দাঁড়িয়েছিল তাই নয়, সেই সঙ্গে ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি এবং জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের মতো আন্তর্জাতিক সংস্থাগুলিও সাদ্দাম সরকারকে সমর্থন দিয়েছিল। যে জোট নিরপেক্ষ আন্দোলন গঠিত হয়েছিল যুদ্ধ ঠেকাতে এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে, সেই ন্যাম ইরাক ইরান যুদ্ধে নিজের দায়িত্ব সঠিক সময়ে যথাযথভাবে পালন করতে পারেনি। যুদ্ধবিরোধী সংস্থা হিসেবে ন্যামের উচিত ছিল ইরানের উপর ইরাকের আগ্রাসনের নিন্দা জানানো, কিন্তু সংস্থাটি তা জানায়নি। যুদ্ধের পুরোটা সময়ে নিয়মিত বিরতিতে উদ্বেগ প্রকাশ এবং দুই দেশের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর মধ্যেই দায়িত্ব সীমিত রেখেছিল জোট নিরপেক্ষ আন্দোলন।
এই আহ্বান এমন সময় জানানো হতো যখন যুদ্ধের সমাপ্তি ইরাকের পক্ষে এবং ইরানের বিপক্ষে যায়। যখন আগ্রাসী ইরাকি বাহিনী ইরানের ভূমিতে অবস্থান করছে, তখন যুদ্ধ বন্ধ করার আহ্বান মূলত আগ্রাসী বাহিনীর কর্মকাণ্ডকে স্বীকৃতি দেওয়ার সামিল। ইরানের আবাসিক এলাকাগুলোতে ইরাকি বাহিনীর বোমাবর্ষণ, ইরানের বাণিজ্যিক জাহাজগুলোতে সাদ্দাম বাহিনীর হামলা, ইরানের যাত্রীবাহী বিমানে হামলা চালিয়ে শত শত নিরপরাধ মানুষকে হত্যা করা ইত্যাদি বিষয়ে জোট নিরপেক্ষ আন্দোলন নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। ফলে দেখা যাচ্ছে, ইরাক ইরান যুদ্ধের সময় জোট নিরপেক্ষ আন্দোলন তার চিরচেনা রূপ হারিয়ে ফেলেছে এবং একটি দেশের উপর আরেকটি দেশের আগ্রাসন প্রতিহত করার ক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এদিকে যুদ্ধের শুরুতে ইরাকি বাহিনী যখন ইরানের একটি বড় অংশ নিজেদের দখলে নিয়ে নিয়েছে, তখন ওআইসি উভয় দেশকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানায়। অথচ এই ওআইসি শুরুতে ইরাকি বাহিনীকে আগ্রাসন চালানো থেকে বিরত থাকতে বলেনি বা আগ্রাসনের নিন্দা জানায়নি। যুদ্ধ শুরুর ২০ মাস পর ইরানি যোদ্ধারা খোরামশার পুনরুদ্ধার করার পর ওআইসি একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। প্রস্তাবে আগ্রাসী দেশকে চিহ্নিত করার কথা বলা হলেও আগে উভয় দেশের সেনাবাহিনীকে আন্তর্জাতিক সীমান্তে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। কিন্তু এই প্রস্তাব বাস্তবায়নের কোনো গ্যারান্টি ছিল না। এ কারণে ইরানের জোর দাবি ছিল আগে আগ্রাসী বাহিনীকে চিহ্নিত করতে এবং তার কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ গ্রহণ করার পর যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে হবে।
এরপর থেকে ওআইসি নিজের নিরপেক্ষ অবস্থান থেকে সরে গিয়ে ইরাকের পক্ষ অবলম্বন করতে শুরু করে। সার্বিকভাবে যুদ্ধে ইরাকের প্রতি বিশ্বের বড় শক্তিগুলোর সমর্থন দেখে ওআইসি প্রভাবিত হয় এবং যুদ্ধ বন্ধ করার ব্যাপারে নিরপেক্ষ অবস্থানে থেকে কথা বলতে ব্যর্থ হয়। অবশেষে ইরাকের স্বৈরাচারী সাদ্দাম সরকার ইরান ও ইরাকের উপর ৮ বছরের যুদ্ধ ও ধ্বংসলীলা চাপিয়ে দিয়ে ইরানের দখলীকৃত সকল ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়। সেই সঙ্গে ১৯৯৫ সালের আলজিয়ার্স চুক্তিও আনুষ্ঠানিকভাবে মেনে নেয় সাদ্দাম সরকার। অথচ ১৯৮০ সালে সাদ্দাম টেলিভিশন ভাষণে আলজিয়ার্স চুক্তি ছিঁড়ে ফেলে ইরানের উপর একতরফা আক্রমণের নির্দেশ দিয়েছিল। মূলত ব্যক্তি সাদ্দামের ওই অধ্যত্ত ইরান ইরাক যুদ্ধ শুরুর কারণ হয়ে দাঁড়িয়েছিল।
যাই হোক, ইরাকের প্রতি বিশ্বের বেশিরভাগ দেশের রাজনৈতিক সমর্থন ও বড় শক্তিগুলোর সার্বিক পৃষ্ঠপোষকতা সত্ত্বেও ওই যুদ্ধে ইরানের বিজয় থেকে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, আর তা হল এই যুদ্ধে বিজয়ে আত্মিক ও সাংস্কৃতিক উপাদান অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসলামী বিপ্লবের প্রধান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বহুবার এ বিষয়টির প্রতি ইঙ্গিত করেছিল। তিনি যুদ্ধাস্ত্র ও সেনা সংখ্যার দিক দিয়ে ইরাক ও ইরানের মধ্যকার বিশাল তারতম্যের বিষয়টি তুলে ধরে বলেন, যখন প্রাচ্য ও পাশ্চাত্যের সবগুলো শক্তি আগ্রাসী ইরাকি বাহিনীর পেছনে দাঁড়িয়েছে, তখন আত্মিক দিক দিয়ে উন্নত চরিত্রের অধিকারী ইরানি যোদ্ধাদের একনিষ্ঠ চিত্তে দেশ রক্ষা করার প্রচেষ্টা না থাকলে আমাদের দেশকে কেউ রক্ষা করতে পারত না।
প্রকৃত অর্থেই ইরানি যোদ্ধাদের ধর্মীয় বিশ্বাসের দৃঢ়তা তাদেরকে আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিজয় দান করেছে। ইরানি যোদ্ধাদের অন্তরে ধর্মীয় বিশ্বাসের শিকড় ছিল অত্যন্ত গভীর, ফলে যুদ্ধের ময়দান থেকে শুরু করে ফ্রন্ট লাইনের শিবিরগুলোতে ইরানি যোদ্ধাদের আচরণে সেই ধর্মীয় বিশ্বাসের ছাপ লক্ষ্য করা যেত। তারা ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষার কাজে আত্মনিয়োগ করেন। এ কারণে তারা যুদ্ধে আহত হওয়া সহ যে কোনো পরিস্থিতিতে ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন। সেই সঙ্গে যে কোনো মুহূর্তে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করতেও তারা প্রস্তুত ছিলেন। আত্মিক গুণে গুণান্বিত এসব যোদ্ধা আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা এক কথায় অতুলনীয়।
ইরাকি যোদ্ধারা মহান আল্লাহ এবং তার অসীম ক্ষমতাকে মনে প্রাণে বিশ্বাস করতেন। তারা একথা জানতেন যে তাদের দেশ আগ্রাসন ও জুলুমের শিকার হয়েছে। এ কারণে তারা আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য যুদ্ধ করাকে নৈতিকতার মানদণ্ডেও শ্রেষ্ঠ ভাবতেন। তারা সুস্পষ্টভাবে জানতেন ইরাকি বাহিনী ইরানের উপর অন্যায়ভাবে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, কাজেই এ যুদ্ধে ইরাক বাতিল ও তাগুতি শক্তিতে পরিণত হয়েছে। ইরানি যোদ্ধারা জানতেন এরকম অবস্থায় সত্যের পক্ষের শক্তিকে বিজয়ী হতে আল্লাহ তাআলা সাহায্য করেন। তারা আরও জানতেন আত্মরক্ষা করতে গিয়ে পরাজিত হলে চলবে না, ইসলামের শত্রুদের হত্যা করা কিংবা শহীদ হওয়া উভয় ক্ষেত্রে মুসলিম যোদ্ধাকে বিজয়ী বলে ধরে নেওয়া হয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের প্রতিও ইরানি যোদ্ধাদের ছিল অগাধ বিশ্বাস ও ভালোবাসা। জিহাদের ময়দানে তাদের পর্দাঙ্ক অনুসরণের চেষ্টা সার্বক্ষণিকভাবে করে গেছেন ইরানি যোদ্ধারা।
যাই হোক শ্রোতাবন্ধুরা, দেখতে দেখতে আজকের আসরেরও সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানে বিদেশি মদতে একদল বিভ্রান্ত মানুষের নৈরাজ্য ও সহিংসতাকে অপব্যবহার করছে হিতবাদী ইসরায়েল ও আমেরিকা সহ কিছু ইসলাম বিদ্বেষী দেশ। এরই ধারাবাহিকতায় অবৈধ ইসরায়েলের একদল নারী গত বৃহস্পতিবার তেল আবিব ও জেরুজালেমে বিক্ষোভ করেছে। মার্কিন স্বতন্ত্র সিনেটর এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সাবেক মনোনয়ন প্রার্থী বার্নি স্যান্ডার্স সৌদি আরব থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রিয়াদের কাছে সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি। এবারে বিশ্বসমাজের প্রধান কয়েকটি শিরোনাম। ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী প্রস্তাবে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান, হস্তক্ষেপমূলক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান। ট্রাক বিস্ফোরণে রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত, আগাম পরমাণু হামলার আহ্বান থেকে পিছু হটলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ইসলাম প্রচারের কারণে দেশের আলেম ওলামাদের কারাগারে আটকে রাখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য। এবং কলকাতায় দুর্গাপূজার কার্নিভালকে সরকারি টাকায় মচ্ছপ বলে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110। Thank you.